الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله অনুষ্ঠান মুমিনের হাতিয়ার নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে যারাই সঙ্গ দিচ্ছেন পরবর্তীতে দেখবেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আমরা এই পর্বে দোয়ার বিষয়বস্তু নিয়ে কিছু কথা আমরা শ্রবণ করব। যেমন বিনম্র চিত্তে আল্লাহ তাআলার রহমত ও ক্ষমা প্রার্থনা করে দোয়ায় মনোনিবেশ করা উত্তম, নাকি তাকদীরের লিখনে সন্তুষ্ট থেকে দোয়া হতে বিরত থাকা উত্তম, এই বিষয়ে আমরা শ্রবণ করব আজকের। আসুন মূল বক্তব্যে যাওয়ার পূর্বে দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। নবী রহমত শফি উম্মত রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পাঠ করবেন তার প্রতি দশটি রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো ভালো নিয়ত সহকারে আজকের অনুষ্ঠান দেখুন। ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনে নিয়ত করে নেই, নিজে শেখা অন্যের নিকট পৌঁছানো সওয়াবের অর্জনের একটা মাধ্যম, এ নিয়ত আমরা করে নেই, এবং যখন সল্লু আলাল হাবিব বলা হবে তখন যেখানে একটি দুরুদ শরীফ পাঠ করার আমরা নিয়ত করি। আচ্ছা, কতিপয় আলিম দোয়া না করাই উত্তম বিবেচনা করেন। ইমাম ওয়াকিদি রহমতুল্লাহ তাআলা আলাই বলেন, আল্লাহ নিজে যা তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন তা তোমার আকাঙ্ক্ষার চেয়ে উত্তম। হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন বিপদের সময় দোয়া করেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছিলেন, আপনার কোনো আকাঙ্ক্ষা আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আছে, তবে তা আপনার কাছ থেকে নয়। ফেরেশতা বললেন, তাহলে আল্লাহর কাছেই চেয়ে নিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাকে জবাব দিলেন, তিনি বললেন, তিনি এত বেশি ওয়াকিবহাল যে আমার বলার অপেক্ষা রাখে না এবং তিনি আমার অবস্থা ভালোভাবেই জানেন। উলামাই কেরামগণ বলেন, না চেয়ে যা পাওয়া যায় তা চেয়ে কোনো কিছু পাওয়া থেকে উত্তম। তো লক্ষ্য করুন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাগফিরাতের ও মূসা আলাইহিস সালাম হিদায়তের জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোর কোনোটি চাননি। কিন্তু উল্লেখিত নবীদ্বয় আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যা লাভ করেছিলেন আল্লাহ তাকে তারও বেশি কিছু দান করেছেন। হাদিসে কুদসিতে বর্ণিত আছে, তিনি এত বেশি ওয়াকিবহাল যে আমার বলার অপেক্ষা রাখে না এবং তিনি আমার অবস্থা ভালোভাবেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম আপনার এর ব্যাপারে তাফসীর বাগাবীর মধ্যে এসেছে যে ইমাম মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই লিখেছেন যে এই দোয়া মানুষকে অগ্নিদগ্ধ হওয়া থেকে রক্ষা করে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে 7 বা 40 দিন ছিলেন, কিন্তু আগুন তাকে পোড়াতে পারেনি। তখন মহানে নবী আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 16 বছর। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের দরবারে, যা কোরআনের মাজিদের মধ্যে সূরা শুআরা আয়াত নম্বর 82 এর মধ্যে উল্লেখ রয়েছে, যা তর্জমা, আমি আশা করি তিনি বিচারের দিনে আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না আয়াত এসেছে। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, সে বলল, আমি আমার পালনকর্তার দিকে চলমান, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যাতে আল্লাহ আপনার অতীত ভবিষ্যৎ ত্রুটি সম্পূর্ণ মার্জনা করে দেন। সেদিন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এবং বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন এবং আপনাকে সরল পথে পরিচালিত করেন। এই যে সূরা শুআরা, সূরা সফাত, সূরা ফাতাহ, সূরা তাহরিম, সূরা ফাতাহ এর আয়াতগুলো এখানে তর্জমা আমি বলেছি। তো দেখুন এখানে একটি জিনিস আবার, যে আমি আশা করি তিনি বিচারের দিনে আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে ত্রুটি বিচ্যুতি মার্জনা, আমরা যদি এটা মনে না করি যে নবীগণ আলাইহিস সালাম থেকে ভুল হয়, অর্থাৎ আমরা যে গুনাহ করি সেই গুনাহ সম্পাদিত হয়, এই ধরনের যদি কেউ আকীদা বিশ্বাস রাখে তাহলে সে মুসলমান থাকে না, কেননা নবীগণ আলাইহি সালাতু ওয়াসালাম সকল ভুল ত্রুটি এবং গুনাহ থেকে পবিত্র, আল্লাহ পাক তাদেরকে এভাবেই দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীগণ আলাইহি সালাম ত্রুটি থেকে মুক্ত, গুনাহ থেকে মুক্ত, তাদের এই ত্রুটি গুনাহ নয়, এই ত্রুটি তাদের গুনাহ নয়, এটা মনে রাখতে হবে। অন্য এক হাদিসে পাকের মধ্যে আসে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরতুবি আল জামির ইল আহকামিল কুরআনের মধ্যে এসেছে এবং আলুসি রুহুল মাআনি ১৩ খণ্ড ৯ পৃষ্ঠের মধ্যে এসেছে, তাফসীরে বাগাবি দ্বিতীয় খণ্ড ৩৬৩তে এবং তাফসীরে খাজিন ৩২৭ নম্বর পৃষ্ঠের মধ্যে এসেছে, যে আল্লাহ আমার ভাই ইউসুফের উপর রহম করুন, যদি তিনি মিশরের রাজাকে ধনভাণ্ডারে মন্ত্রী করার জন্য অনুরোধ না জানাতেন তাহলে আল্লাহ তাকে যে কোনোভাবে সে পদে সত্য নিয়োগ করতেন, কিন্তু অনুরোধের কারণে সে নিয়োগ প্রায় এক বছর বিলম্ব হয়েছিল। তো ইমাম দাকুকি রহমতুল্লাহ আলাই এর একটা বিখ্যাত ঘটনা এখানে উল্লেখ করা যায়। তিনি একদিন এক নদীর তীরে কতিপয় আবদালকে দেখতে পান, যাদের চেহারা বিভিন্ন রূপ ধারণ করেছিল। ইতিমধ্যে একটা নৌকাকে ডুবে যেতে দেখে তিনি তার উদ্ধারের জন্য দোয়া করেন এবং নৌকাটি নিমজ্জিত হওয়া থেকে রক্ষা পেল। আবদালগণ তার সঙ্গ পরিত্যাগ করে বললেন, আসমানি নির্দেশের বিষয়ে হস্তক্ষেপ করার কি অধিকার আপনার আছে? তো এই যে ঘটনা, এটার পুরো ঘটনা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কিতাব মস্তমিশরীর মধ্যে রয়েছে। তো এখানে যা বর্ণনা করা হয়েছে তার প্রেক্ষিতে অনেক আলিম দোয়া করা ভালো মনে করেন, আবার অনেককে বলেন মুখে দোয়া করা ভালো কিন্তু মনে মনে আসমানি নির্দেশ ও তাকদীরের উপর নির্ভরশীল থাকাই উত্তম, উভয় পদ্ধতিতে কল্যাণ লাভ করা যায়। কেউ কেউ বলে নফস যখন হৃদয়কে কলুষিত করে ফেলে তখন দোয়া না করে নীরবতা অবলম্বন করাই ভালো। আবার কেউ কেউ বলেন দীন ও শরিয়ার উন্নতি চান এবং যে কাজে মুসলিম জনসাধারণের কল্যাণ হয় তার জন্য দোয়া করা প্রশংসাযোগ্য। কোনো কোনো আলিম মনে করেন কারো মনে যদি এমন ভাব উদ্ভব হয় যে কোনো বিষয়ে সম্ভব এবং তা উপকারী তাহলে তার জন্য দোয়া করা উত্তম। আর কেউ যদি হৃদয় থেকে নিরাপদা অবলম্বনে নির্দেশ পায় তখন নীরব থাকাই বেহতর, এই অভিমত সর্বোত্তম অনুদিত। এখানে এটা সাধারণ মানুষের জন্য এটা বোধগম্য হবে না, এগুলো আপনার বিশেষত অনুমতিযোগ্য অনুমতিযোগ্য নয় এমন সব বিষয়ে হৃদয়ের রায় বিশ্বাসযোগ্য। যদি হৃদয় সায় দেয় তাহলে তা করো, আর যদি হৃদয় সায় না দেয় তাহলে তা করো না। সময় ও পরিস্থিতি বলে দেবে দোয়া করা উচিত নয়, তো এটা আপনার আমার তো এটা বোঝার উপায় নেই, সাধারণ মানুষ তো বুঝবে না। এগুলো হচ্ছে বিশেষ ব্যক্তিদের জন্য। এবং আপনার দোয়ার ব্যাপারে আসছে, দোয়া ইবাদতের মগজ, তাই পবিত্র কোরআন ও হাদিসে দোয়া করার জন্য দৃঢ় তাকিদ রয়েছে, কারণ শরীয়তের আইনের আধিক্যের প্রবলতাকে সবসময় অগ্রাধিকার দেয়া হয়। দোয়া করা বিষয়ে উম্মার মধ্যে ঐক্যমত স্থাপিত হয়েছে এবং একজনের পক্ষে কমপক্ষে দৈনিক ২০ বার দোয়া করার জন্য বলা হয়েছে। তো এই ২০ বার দোয়া আমরা কীভাবে করি সেটাও এখানে বর্ণিত রয়েছে, যেমন ইহদিনা সিরাত আল মুস্তাকিম, আবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটাকে সর্বশ্রেষ্ঠ দোয়ার কথা বলা হয়েছে। আফদালুজ্জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু আফদালুদ্দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। দুরুদ শরীফ ও দোয়া, তো উম্মার মধ্যে বিষয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে জীবনে অন্তত একবার দুরুদ শরীফ পড়া ফরজ। অনুসন্ধানী বিশেষজ্ঞ গবেষক আলিমগণ বলেন, যতবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হবে বা সামনে আসবে ততবারই দুরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। তো এভাবে করে শাফি মাজহাবের ইমামগণ বলেন, দৈনিক কমপক্ষে ৩৯ বার দোয়া করা ফরজ। চিন্তা করে দেখুন, দৈনিক পাঁচ অক্ত নামাজে ১৭ রাকাত নামাজ রয়েছে, প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়া হয়, সুরা ফাতিহায় ২টো দোয়া রয়েছে, আর তাহিয়াত শেষ বৈঠকে দুরুদ শরীফ পাঠ করা ফরজ। পাঁচ অক্ত ফরজ নামাজে শেষ বৈঠক ৫ বার, তাই হিসাব দ্বারায় ১৭×২=৩৪ এবং +৫=৩৯। এভাবে করে বিভিন্ন মাজহাবের ইমামগণের মতে বিভিন্নভাবে দোয়া করার জন্য বলা হয়েছে, সেজন্য আমাদের দোয়া করা উচিত। আর দোয়া করা এবং না করার ক্ষেত্রে আমরা এটাকে কী করতে পারবো না, আমরা এটাকে বোঝাতে পারবো না। সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কঠিন থেকে কঠিনতর, এটা বিশেষ ব্যক্তি যে আল্লাহর বলি, আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, মারিফত অর্জন করেছেন এবং যারা পীর মুর্শিদ দরবারে আসা যাওয়া করেন, যারা ফানাফি শেখ হতে পেরেছেন, ফানাফি রসুল হতে পেরেছেন, তাদের ক্ষেত্রে এ ধরনের আপনার ইশারা পেয়ে থাকেন যে এটা বিষয়ে দোয়া করব কি করব না। আশা করি বুঝাতে পেরেছি। আর কি জিনিস এখানে বলা যায় যে যা তাকদিরে লেখা আছে তা তো ঘটবেই, তাই না? আমরা এটা সবাই জানি যে তাকদিরে লেখা আছে সেটা ঘটবে, তাহলে দোয়া করে লাভ কি? তো এক্ষেত্রে বলা হয়েছে যে দোয়া বালাকে দূর করে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া ছাড়া অন্য কিছুই তাকদিরকে পরিবর্তন করতে পারে না, সৎকর্ম সম্পাদন ছাড়া কারো হায়াত বৃদ্ধি পায় না। অন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ ইতোমধ্যে যা কিছু দান করেছেন দোয়া ওইসবকে বরকতময় করে, ও যা এখনো দান করেননি সেগুলোকেও। নিশ্চয়ই বালা অবতরণকালে দোয়া ঊর্ধ্বপানে দাবিত হয়, তাকে বাধাগ্রস্ত করে, উভয়ের মধ্যে শুরু হয় লড়াই, বালা অবতরণ করতে চেষ্টা চালায় আর দোয়া তাকে আটকে রাখে। এভাবে কিয়ামত পর্যন্ত উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, শেষ পর্যন্ত দোয়া জয়ী হয়, বালা অবতীর্ণ হতে পারে না। এটি তিরমিজি শরীফের হাদিস, কিতাবুল কদর, চতুর্থ খণ্ড, 55 পৃষ্ঠা, হাদিস নাম্বার 2146। তাহলে বোঝা গেল যে তকদিরের মধ্যে যেগুলো লেখা আছে এগুলো তো ঘটবেই, কিন্তু দোয়া করার বদৌলতে বালাক দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। অবশ্যই দোয়ার ফলে তকদিরে পরিবর্তন, তকদিরের লিখন মোতাবেকই হয়ে থাকে, কারণ প্রত্যেক জিনিসের অস্তিত্ব কার্যকারণের উপর নির্ভরশীল। আর এই বিষয়টি যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে মনে রাখতে হবে যে তকদির দুই প্রকার, তকদির দুই প্রকার, মুবরাম ও মুআল্লাক। মহান রব তাআলা যে অমোঘ বিধান যা তকদির, ভাগ্য ইত্যাদির নামে অভিহিত, তা দু ধরনের, কদাই মুবরাম অনিবার্য অবশ্যম্ভাবী, ও কদাই মুআল্লাক স্থগিত। কদাই মুবরাম কখনো পরিবর্তন হয় না, আসমানের নির্দেশ মোতাবেক এটাই ঘটবে। আর কদাই মুআল্লাক ঘটতে পারে অথবা তা দান খয়রাত বা দোয়ার ফলে তুলে নেওয়া হতে পারে। কদাই মুবরাম এর উদাহরণ হচ্ছে মৃত্যু। মৃত্যু অবশ্যই এমন এক মুহূর্তে আসবে যার সময় পূর্বে নির্ধারিত। আর মুআল্লাকের উদাহরণ হতে পারে কষ্ট, রোগ, ব্যাধি, বিভিন্ন প্রচেষ্টা, দান খয়রাতের মাধ্যমে এ থেকে রেহাই পেয়ে বা পুনরায় সংগঠনের হাত থেকে বেঁচে যাওয়া। যেমন কলম যা লিখেছে তা রদ হবে না, মানে এ ব্যাপারে আসছে যে কলম যা লিখেছে তার রদ হবে না। কোনো দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না অথবা তার আয়ু হ্রাস করা হয় না, কিন্তু তা তো রয়েছে কিতাবে, এটা আল্লাহর পক্ষে সহজ। এখানে কি কোরআনুল করিমের আয়াতে করিমা উল্লেখ রয়েছে যে কোনো দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না অথবা তার আয়ু হ্রাস করা হয় না, কিন্তু তা তো রয়েছে কিতাবে, এটা আল্লাহর পক্ষে সহজ। তো মুফাসসির কেরামগণ এই আয়াতে করিমার ব্যাখ্যায় বলে থাকেন, এটা খুব মনোযোগের সাথে আমাদের শুনতে হবে, তকদিরে মুবরাম এবং তকদিরে মুআল্লাক। তাফসির কেরামগণ বলেন যে কোনো বিশেষ কারণে মানুষের হায়াত বাড়ানো বা কমানো হয় তাও আবার লৌহে মাহফুজে লেখা থাকে, লৌহে মাহফুজে লেখা থাকে। তকদিরের পরিবর্তন হয় তকদির অনুযায়ী। উদাহরণস্বরূপ যেমন কারো লিপিবদ্ধ রয়েছে কারো হায়াত হবে 60 বছর, কারো হায়াত 60 বছর, কিন্তু সে যদি হজ করে তাহলে তার বয়স হবে 80 বছর। তো এর পরিবর্তন মূল তাকদিরকে পরিবর্তন করে না, বরং আল্লাহর হুকুম মোতাবেকই হয়ে থাকে। এটা আপনাকে আমাকে বুঝতে হবে যে তিনি এই কাজ সম্পাদন করলে তার হায়াত বেড়ে যাবে, তিনি ওই কাজ সম্পাদন করলে তার হায়াত বেড়ে যাবে, তিনি ওই কাজ সম্পাদন করলে, হজ করলে, নেক আমল করলে তার হায়াত বেড়ে যাবে, অথবা এই কাজ সম্পাদন করতে হায়াত কমে যাবে। এভাবে করে লৌহে মাহফুজের মধ্যে পার্টিকুলার লেখা রয়েছে, কিন্তু মূলত এই যে পরিবর্তন তবদিল হওয়াটা এটা তকদিরের কোনো ব্যত্যয় নয়, তকদিরের মধ্যেই লেখা রয়েছে। তো আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো তকদির এর মধ্যে বালা মুসিবত এবং যা কিছু রয়েছে এগুলো দূর করার জন্য দোয়া করতে হয়। তকদিরের মধ্যে যা আছে তার মধ্যে যদি আমি সন্তুষ্ট থাকতে চাই তাহলে আপনি আমি হয়তো ঈমান থেকে খারিজ হয়ে যেতে পারি, এই হতে পারি, এগুলো ই হয়ে রয়েছে, এবং এই সম্পর্কে আপনি বেশি চিন্তা করতে গেলে আপনার মাথা হয়তো ঘুরে যাবে। এজন্য আপনি তকদীরে মোবরাম এবং তকদীরে মুআল্লাক এই দুটি বিষয়ে যদি আপনি সঠিকভাবে যতটুকু বলা হয়েছে এতটুকুই ধারণ করে রাখুন, ইনশা আল্লাহুল করিম এর মধ্যেই আমাদের সকল কিছু বুঝে আসবে, আমাদের মধ্যে দ্বিধাগ্রস্ত হবে না, তাকদীরে যা লেখা রয়েছে তা তো ঘটবেই, আর দোয়াও আমরা করতে থাকব। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, এর মানে হচ্ছে এটা যে দোয়া আমাদের যে হচ্ছে এই দোয়াটা বালা মুসিবতকে দূর করবে, বালা মুসিবতকে রদ করবে, আমি কষ্টের মধ্যে থাকবো, অভাবে থাকবো, এগুলো দূর করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। তো দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম আজকের যে তাকদীর যা লেখা রয়েছে সেটাই হবে, তো দোয়া আমরা কেন করব সে সম্পর্কিত আমরা বয়ান শুনলাম, এবং বিশেষ করে যেটা আমরা শুনলাম যে দোয়া করার ব্যাপারে, দোয়া না করার ব্যাপারে আলিমগণের মতামত সেটাও শুনলাম। কিন্তু মনে রাখবেন যে মহান রব তাআলাই আমাদেরকে বলেছেন, এ ব্যাপারে আসছেন যে তোমরা দোয়া করো, তোমরা আমাকে ডাকো, তোমরা দোয়া করো, দোয়া কবুল করা হবে, তোমরা আমাকে ডাকো, ডাকে সাড়া দেওয়া হবে। তো এভাবে করে যারা ডাকবে না, যারা ডাকবে না তাদের ব্যাপারে সতর্ক করা হয়েছে, যারা অহংকারে আমার ইবাদতে বিমুখ হবে তারা অবশ্যই লাঞ্ছিত জাহান্নামে প্রবেশ করবে। তো বিনীতভাবে দোয়া করার জন্য বলা হয়েছে। তো যখন আমাদের এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে, ওয়াসওয়াসা আসে অনেকের, এবং অনেক সময় অনেক বিভিন্ন ই শুনে আমাদের হয়তো মন বিচলিত হয়ে যায়, দোয়া করা থেকে আমরা ছেড়ে দিই। তো যদি দোয়া করা ছেড়ে না দিই, তা এই জন্যই এই বয়ানগুলো করা আল্লাহ পাকের দরবারে, যাতে করে আমরা চাইতে থাকি আমরা যেন ই করতে না পারি, যতই গুণাগার হই না কেন, বারবার গুণা হচ্ছে, গুণা করছি, গুণা করছি, গুণা করছি, দোয়াও করবো, তওবা করবো, দোয়া করবো, তওবা করবো, আল্লাহ পাক এক সময় আমাদেরকে গুণা থেকে বিরত রাখবেন, মাফ করবেন ইনশাআল্লাহ। আর যদি আমরা অবাধ্যতা করতেই থাকি, আমরা রুজু না হই, আল্লাহ পাকের দরবারে বিনীত না হই, বিনয়ী না হই, তাহলে তো এটা ঠিক হবে না, তাই না? এই জন্য আমরা দোয়াও করতে থাকবো, তওবা ইস্তেগফার পাঠ করতে থাকবো আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তার দয়া থেকে যেন মেহরুম না করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে দয়ার দৃষ্টি দান করেন, আমাদের জন্য বেহিসাব মাগফিরাত হয়ে যায়, ঈমান ও আফিয়াত যেন নসিব হয়ে যায়, মিঠা মদিনা যেন জিয়ারাত নসিব হয়ে যায়, আল্লাহ পাকের ইবাদাত রিয়াজতের মধ্যে যেন আমাদের দিন অতিবাহিত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। এক কথায় আল্লাহ পাক যেন আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন, যেই বান্দাদেরকে তিনি জান্নাতে জায়গা দিবেন। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা শাফাআতের মাধ্যমে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করুন। মাদানী চ্যানেল বাংলার সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আগামী পর্বে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোকপাত করব। ততক্ষণ সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।